এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি, আমরা তোমার ক্ষমা চাই কে আমাদের পালনকর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 30 অক্টোবর, 14ই কার্তিক এবং ফার্সি 8ই অবন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 22 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই শুনবেন বিশ্বের সর্বশেষ খবরাখবর নিয়ে সরাসরি বিশ্ব সংবাদ। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকে দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ফিলিস্তিনের হামাস ইস্যুতে রাশিয়া ইসরায়েল দ্বন্দ্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এবং বাংলাদেশ থেকে হারিয়ে যেতে বসেছে কাঁসা পিতল শিল্প, পেশা বদলে নতুন কাজে ঢুকছে এ শিল্পের কারিগররা, এ সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। এরপর রয়েছে আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। তারপর প্রান্তিক আয়োজনে থাকবে পত্রপত্রিকার পাতার গুরুত্বপূর্ণ খবরের প্রাত্যহিক আয়োজন কথাবার্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। তো সবকিছুর আগে শোনা যাক এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ফিলিস্তিনের হামাস জানিয়েছে প্রতিরোধের মুখে গাজা শহরের উপকণ্ঠ থেকে ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজারগুলো ফিরে যেতে বাধ্য হয়েছে। দখলদার ইসরায়েলের প্রতি ইরানের হুঁশিয়ারি, গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যা অব্যাহত থাকলে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা হবে। লেবাননের হিজবুল্লাহ নেতা সাফিউদ্দিন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতেই দখলদার ইসরায়েলের ইতিহাসের কবর রচিত হবে। এবং বিএনপি জামায়াতের মহাসমাবেশ ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্রমন্ত্রী, বললেন বিএনপি জামায়াত সহিংসতার পথ বেছে নিয়েছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে, ভয়াবহ সংঘর্ষের পর তীব্র প্রতিরোধের মুখে ইহুদিবাদী ইসরায়েলের ট্যাঙ্ক এবং বুলডোজারগুলো গাজা শহরের উপকণ্ঠ থেকে চলে গেছে। গাজায় হামাস সরকারের কার্যালয় থেকে বলা হয়েছে, ইসরায়েলের ট্যাঙ্কগুলো অভিযান চালানোর জন্য গাজার দিকে এগিয়ে যায় এবং এক পর্যায়ে গাজা বেড়ার 3 কিলোমিটারের মধ্যে চলে আসে। তবে হামাসের প্রতিরোধের মুখে এসব ট্যাঙ্ক পিছু হটতে বাধ্য হয়। এদিকে গাজা উপত্যকায় যে ইন্টারনেট ও টেলিফোন যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছিল তা পুনর্বহাল করা সম্ভব হয়েছে। এই ঘটনায় ইসরায়েলের বর্বর অভিযানের মধ্যেও গাজাবাসীর মধ্যে এক ধরনের উচ্ছ্বাস ও খুশির জোয়ার বয়ে যেতে দেখা যায়। গত শুক্রবার ইসরায়েলের হামলায় গাজার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। এ সময় ইসরায়েল ব্যাপকভাবে গাজার উপর বিমান হামলা চালিয়েছে। এছাড়া এই যোগাযোগ বিচ্ছিন্নতার মধ্যে গাজায় স্থল অভিযান চালানোর চেষ্টা করে দখলদার সেনা। তবে হামাস এবং ইসলামী জেহাদ আন্দোলনের যোদ্ধারা তা বীরত্বের সাথে মোকাবেলা করেছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং গণহত্যা অব্যাহত রাখলে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা হবে। মার্কিন টেলিভিশন চ্যানেল ব্লুমবার্গের সাথে এক সাক্ষাৎকারে আমির আবদুল্লাহিয়ান এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। শনিবার তার সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। এতে তিনি বলেন, ইসরায়েলের প্রতি আমেরিকার নিঃশর্ত সমর্থন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার রসদ জুগিয়েছে। ইসরায়েলের আগ্রাসনে বেশিরভাগ ফিলিস্তিনি নারী ও শিশু নিহত হচ্ছেন। এই পরিস্থিতিতে ইসরায়েল যদি যুদ্ধ বন্ধ না করে এবং অপরাধযোগ্য অব্যাহত রাখে তাহলে যুদ্ধের নতুন যুদ্ধ ফ্রন্ট খুলবে এবং তা কোনো মতেই ঠেকানো যাবে না। পরিস্থিতি এমন হলে ইসরায়েলের জন্য তা মোটেই সুবিধাজনক হবে না, বরং এতে তারা অনুতপ্ত হতে বাধ্য হবে। মার্কিন সরকারের দ্বিচারিতা উল্লেখ করে আমির আবদুল্লাহিয়ান বলেন, একদিকে মার্কিন সরকার এই যুদ্ধ থেকে অন্য দেশগুলোকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে, অন্যদিকে তারা সম্পূর্ণভাবে ইসরায়েলকে সহযোগিতা করছে। এদিকে অবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে ভয়াবহ আগ্রাসন বন্ধ করতে ইহুদিবাদী ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ইরান ও কাতার। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও তার কাতারি সমকক্ষ আব্দুর রহমান বিন জসিম আলে সানি রোববার এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান। দুই শীর্ষ কূটনীতিক ফিলিস্তিনি ইস্যু, বিশেষ করে গাজা উপত্যকার বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন। তারা অবরুদ্ধ এই ফিলিস্তিনি ভূখণ্ডের বিরুদ্ধে ইসরায়েলের নির্বিচার হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানান। দুই পররাষ্ট্রমন্ত্রী গাজা উপত্যকায় বিনা বাধায় মানবিক সাহায্যের বহর প্রবেশ করতে দেয়ারও আহ্বান জানান। এর আগে রোববার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এ সময় দুই পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে ইসরায়েলি বর্বরতা বন্ধ করতে সম্মিলিত আঞ্চলিক ও আন্তর্জাতিক উদ্যোগ নেয়ার আহ্বান জানান। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের সভাপতি হাশেম সাফিউদ্দিন বলেছেন, বেনিয়ামিন নেতানিয়াহুর হাতেই দখলদার ইসরায়েলের ইতিহাসের কবর রচিত হবে। যতদিন প্রয়োজন ততদিন মাঠে থেকে লড়াই চালিয়ে যাওয়ার জন্য হিজবুল্লাহর সেনারা প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেছেন, আমরা যদি একটা তুলনা করি তাহলে দেখব গাজায় নারী, পুরুষ, শিশু ও প্রতিরোধ যোদ্ধারা এবার অনেক বেশি দৃঢ়, শক্তিশালী ও সামঞ্জস্যপূর্ণ। তারা জানেন তারা কী চান এবং তারা কী জন্য জীবন দিয়ে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে ইচ্ছুক। কিন্তু অন্যদিকে যখন ইহুদিবাদী ইসরায়েলের দিকে তাকালে দেখতে পাই তাদের রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সামরিক কমান্ডারেরা কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় রয়েছে। তারা জানে না এখন কী করতে হবে। তাদের অনেক সামরিক সুযোগ সুবিধা রয়েছে, কিন্তু কেবল প্রযুক্তি দিয়ে শক্তিমানদের সঙ্গে লড়াইয়ে বিজয়ী হওয়া যায় না, যেটা আমরা গাজার যুদ্ধে দেখতে পাচ্ছি। হিজবুল্লাহর এই নেতা বলেন, ইসরায়েলি সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। নেতানিয়াহুর হাত ধরে এখন সেনাবাহিনীকে ধ্বংস করার কাজ চলছে। ইসরায়েলি সেনাবাহিনী ধ্বংস হওয়া মানেই ইসরায়েল ধ্বংস হয়ে যাওয়া। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সহ সরকারের 3 মন্ত্রী ও এক উপদেষ্টা। তারা বলেছেন বিএনপি জামায়াত সহিংসতার পথে হাঁটছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বিএনপির মহাসমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সহ সরকারের 3 মন্ত্রী ও এক উপদেষ্টা। আজ সোমবার বিকেলে 4টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই আনুষ্ঠানিক ব্রিফিং শুরু হয়। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 28 অক্টোবর যা ঘটেছে তাতে মর্মাহত। যদিও অতীতে বিএনপি জামায়াতের সহিংসতার অভিজ্ঞতা থাকায় ততটা বিস্মিত হয়নি সরকার। তিনি বলেন, দুঃখের সঙ্গে জানাচ্ছি আমরা প্রত্যাশা করেছিলাম তারা বদলাবে, কিন্তু তারা পাল্টায়নি।
বিএনপির লোকেরা দেশে একটা রাম রাজত্ব সৃষ্টি করার চেষ্টা করে। মূল উদ্দেশ্য আসছে নির্বাচন, যেটা আমরা অঙ্গীকার করি, আমরা সুষ্ঠ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করব, সেইটাকে বানচাল করার মতলব তারা এই ধরনের অপকর্ম করেছে।
এর আগে বাংলাদেশে সহিংসতার ঘটনায় যুক্তরাষ্ট্র সহ 7 দেশের কূটনৈতিক মিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 28 অক্টোবরের সহিংসতায় প্রাণহানি ও আহতদের জন্য সমবেদনা জানিয়েছে দেশগুলো। আজ সোমবার দুপুরে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের দূতাবাস ও হাইকমিশন এই যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেছে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, সভ্য বিশ্বে সহিংসতার কোনো স্থান নেই এবং কংগ্রেস সব ধরনের সহিংসতার বিরুদ্ধে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষ প্রসঙ্গে বলেছেন, সভ্য বিশ্বে সহিংসতার কোনো স্থান নেই এবং কংগ্রেস সব ধরনের সহিংসতার বিরুদ্ধে। গণমাধ্যমে প্রকাশিত সোনিয়া গান্ধীর একটি নিবন্ধে ওই মন্তব্য প্রকাশ্যে এসেছে। প্রসঙ্গত, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলে অতর্কিত রকেট হামলা চালানোর পর থেকে গাজায় ইসরায়েল নির্বিচারে বোমাবর্ষণ করছে। এর ফলে এর পর্যন্ত কয়েক হাজার মানুষ হতাহত হয়েছে। ইসরায়েলের বর্বর অমানবিক ও নৃশংস হামলায় প্রত্যেক দিনই বেড়ে চলেছে মৃত্যু মিছিল। কার্যত চরম মানবিক সংকট সৃষ্টি হয়েছে সেখানে। বিভিন্ন মহল থেকে একে গণহত্যা বলে উল্লেখ করে অবিলম্বে তা বন্ধ করার দাবি জানানো হয়েছে। ইসরায়েলি হামলার কথা উল্লেখ করে সোনিয়া গান্ধী তার নিবন্ধে বলেছেন, গাজা ও তার আশেপাশে ইসরায়েলি সেনাবাহিনীর নির্বিচার অভিযান অত্যন্ত গুরুতর হয়ে উঠেছে, যার ফলে বিপুল সংখ্যক নিরীহ শিশু, নারী ও পুরুষ সহ কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছে। ইসরায়েল এখন প্রতিশোধ নিচ্ছে, এমন লোকেদের আক্রমণ করছে যারা মূলত অসহায় এবং নিরপরাধ। বিশ্বের অন্যতম শক্তিশালী সামরিক অস্ত্রাগারের ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ করা হচ্ছে শিশু, নারী ও পুরুষদের উপর যাদের হামাসের হামলার সঙ্গে কোনো সম্পর্ক নেই। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। ইহুদিবাদী ইসরায়েল থেকে ইহুদি শরণার্থীরা প্রাণ ভয়ে রাশিয়ায় ফিরে যাচ্ছে। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান বিমানবন্দরে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। গতকাল মুসলিম অধ্যুষিত দাগেস্তান প্রজাতন্ত্রের রাজধানী মাখাচাকলা বিমানবন্দরে হানা দিয়ে বিক্ষুব্ধ জনতা ইহুদি শরণার্থী খুঁজতে থাকে। তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে যায়, এমনকি অনেকে বিমানবন্দরের রানওয়েতেও ঢুকে পড়তে সক্ষম হয়। এ সময় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ জনতার সংঘর্ষে মাখাচাকলা বিমানবন্দরের কার্যক্রম মারাত্মক ব্যাহত হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষুব্ধ দাগেস্তানবাসী বিমানবন্দরের টার্মিনালে যাকে পাচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করে একথা জানার চেষ্টা করছে যে ইসরায়েল থেকে আসা ইহুদি কিনা। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বেআইনি কাজ থেকে বিরত থাকতে দাগেস্তানবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। ওই মন্ত্রণালয় এরই মধ্যে মাখাচাকলা বিমানবন্দরের ঘটনার ব্যাপারে তদন্ত শুরু করেছে বলে আরটি জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৈগু বলেছেন, পশ্চিমা জোট বর্তমান সামরিক সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আজ চীনের বার্ষিক সর্ববৃহৎ সামরিক কূটনৈতিক অনুষ্ঠান বেইজিং জিয়াংশান ফোরামে দেয়া বক্তৃতায় রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। তিনি বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট বৈশ্বিক নিরাপত্তার নীতি লঙ্ঘনের চেষ্টা করছে। চলমান সংঘাতকে পশ্চিমা এই জোটের উস্কানি বলেও তিনি মন্তব্য করেন। সের্গেই শৈগু বলেন, ইউরোপে তীব্র সামরিক সংঘাত সৃষ্টির পর পশ্চিমারা এখন সেই সংঘাতকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং আরও কয়েকটি এলাকায় ছড়িয়ে দিতে চাইছে। চলমান এই সংঘাতে কয়েকটি পরমাণু শক্তিধর দেশ সরাসরি জড়িত থাকার কারণে কৌশলগত ঝুঁকি তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সের্গেই শৈগু বলেন, যুক্ত ইউরো আটলান্টিক এবং ইন্দো প্যাসিফিক নিরাপত্তা জোট তৈরির মাধ্যমে ইদানিং পশ্চিমারা সক্রিয়ভাবে এই অঞ্চলে তাদের সামরিক বাহিনী মোতায়েনের সম্ভাবনা খতিয়ে দেখছে। এর মাধ্যমে এশিয়ায় ন্যাটো সামরিক ঘাঁটির উপস্থিতিকে তারা ন্যায্য হিসেবে দেখানোর চেষ্টা করবে। স্পেনের সামাজিক অধিকার রক্ষা বিষয়ক মন্ত্রী ইয়ন বেলেরা বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর বর্বর গণহত্যা চালানোর জন্য ইহুদিবাদ ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিচার করা উচিত। তিনি ইহুদিবাদ ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি আরও বলেন, গাজার নারী, শিশু ও বেসামরিক লোকজনের উপর ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তার জন্য তেল আবিবের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। স্পেনের এই মন্ত্রী গাজায় ইসরায়েলের হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য দৃঢ় ও সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে ইউরোপে ইউনিয়নের প্রতি আহ্বান জানান। টুইটারে শেয়ার করা এক আবেগঘন ভিডিও বার্তায় ইয়ন বেলেরা বলেন, আজকে গাজায় এই নারকীয় রাত পার হওয়ার পর ইউরোপীয় নেতাদের উদ্দেশ্যে আমার খুব সহজ কিন্তু গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, আমাদেরকে ইসরায়েলের এই গণহত্যার সহযোগী বানাবেন না, ইউরোপীয় ইউনিয়নের নামে কোনো কাজ করবেন না। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি বাবুল আখতার, আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দলের মস্কো সফরের পর ইহুদিবাদী ইসরায়েল ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। এর কারণ বিশ্লেষণ করেছেন আমাদের ভাষ্যকার, পরে শোনাচ্ছি আমি বাবুল আখতার। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দলের মস্কো সফরের পর ইহুদিবাদী ইসরায়েল ও রাশিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। এ বিষয়ে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পররাষ্ট্র মন্ত্রণালয় হামাসের প্রতিনিধি দলের মস্কো সফরের প্রতিবাদে দখলকৃত অঞ্চলে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি ভিক্টরভকে তলব করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে সংগঠনটির রাজনৈতিক কার্যালয়ের সদস্য মুসা আবু মারজুকের নেতৃত্বে হামাসের একটি প্রতিনিধি দল রাশিয়ার বেশ কয়েকজন রাজনৈতিক কর্মকর্তার সাথে দেখা করে বৈঠক করেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রেক্ষাপটে একটি বিবৃতি দিয়ে বলেছে যে হামাস প্রতিনিধি দলের সাথে বৈঠকে তারা জিম্মিদের মুক্তি এবং গাজা উপত্যকা থেকে রাশিয়ান নাগরিকদের সরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করেছে। হামাস আন্দোলন ফিলিস্তিনি ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ এবং গাজা যুদ্ধ বন্ধে মস্কোর কূটনৈতিক প্রচেষ্টার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অবস্থানেরও প্রশংসা করেছে। ইউরোপীয় ও এশিয়ান বিষয়ক ইহুদিবাদী শাসক গোষ্ঠীর পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমহাপরিচালক সাইমন হ্যালপেরিন রুশ রাষ্ট্রদূতকে বলেছেন, ইসরায়েল হামাসের প্রতি মস্কোর স্পষ্ট নিন্দার অভাবকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। ইসরায়েল এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক গত কয়েক বছর ধরে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে, বিশেষ করে এ অঞ্চলের রাজনৈতিক পরিস্থিতি এবং এই সংকটের কারণে তেল আবিব এবং মস্কোর মধ্যে উত্তেজনা বেড়েছে। গত এক বছরে ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়া ও ইহুদিবাদী শাসকের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইউক্রেনকে সহযোগিতায় পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অংশগ্রহণ, বিশেষ করে কিয়েভের প্রতি ওয়াশিংটনের নীতির সাথে সমন্বয়ের ফলে মস্কো ও তেল আবিবের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলেছে। ইউক্রেনে ইসরায়েল কর্তৃক সামরিক সরঞ্জাম প্রেরণ এবং রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞা নীতির সমর্থন সহ মার্কিন নীতির সমর্থন এবং রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে অস্ত্রে সজ্জিত করার জন্য তেল আবিবের পদক্ষেপের বিরুদ্ধে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানাতে মস্কো বাধ্য হয়েছিল। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলার বৃদ্ধির সঙ্গে সঙ্গে মস্কো কর্তৃপক্ষ সবসময় গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর হামলা বন্ধ এবং সেখানে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছে। গাজার জনগণের উপর ইসরায়েলি বর্ণবাদী শাসক গোষ্ঠীর অব্যাহত বর্বরোচিত হামলার ফলে গত কয়েক সপ্তাহে হাজার হাজার বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছে। ইতিমধ্যে আমেরিকা এবং তার মিত্ররা ইহুদিবাদী শাসক গোষ্ঠীকে সাহায্য করার জন্য তাদের সমস্ত সম্পদ সেখানে একত্রিত করেছে। রাশিয়ার ঘোষণা ও মধ্যস্থতার প্রচেষ্টা সত্ত্বেও গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। এখন হামাসের একটি প্রতিনিধি দলের মস্কো সফরে রাশিয়ার বিরুদ্ধে ইহুদিবাদী কর্তৃপক্ষের ক্ষোভ আরও বেড়েছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে একসময় তামাক, কাঁসা ও পিতলের জিনিসপত্র ব্যবহারের খুব প্রচলন ছিল।
এর অবস্থান ছিল নিত্য ব্যবহার্য জিনিসপত্রের তালিকার শীর্ষে, কিন্তু এই কাঁসা পিতল শিল্পের ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। সময়ের পালাক্রমে এই শিল্প এখন বিলুপ্তির পথে। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে আছে কাঁসা পিতলের ব্যবহার। একসময় আমাদের দেশে তামা, কাঁসা ও পিতলের জিনিসপত্র ব্যবহারের খুব প্রচলন ছিল। এর অবস্থানে ছিল নিত্য ব্যবহার্য জিনিসপত্রের তালিকার শীর্ষে, বিশেষ করে রান্নাঘরের তৈজসপত্র ও ব্যবহার্য সামগ্রীর ক্ষেত্রে পিতলের থালা, বাটি, গ্লাস, রান্নার হাঁড়ি ইত্যাদি ব্যবহার করা হতো। কিন্তু এই কাঁসা পিতল শিল্পের ঐতিহ্য আজ হারিয়ে যেতে বসেছে। সময়ের পরিক্রমায় এই শিল্প এখন বিলুপ্তির পথে। হাজার বছর আগে থেকেই বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশের মানুষজন পারিবারিক ও ধর্মীয় কাজে এসব জিনিসপত্র ব্যবহার করে আসছিল। বিদেশি পর্যটকরাও একসময় কাঁসা পিতলের মাধ্যমে বিভিন্ন প্রতিকৃতি এদেশ থেকে কিনে নিয়ে যেতেন, কিন্তু ধীরে ধীরে এই পেশা আজ বিলুপ্তির পথে। ঢাকা জেলার বৃহত্তম উপজেলা ধামরাই এলাকায় কাঁসা পিতলের জন্য বিখ্যাত ছিল। একইভাবে শরীয়তপুর, নরসিংদীও এই কাঁসা শিল্পের জন্য বেশ আলোচিত। নিত্য ব্যবহার্য সামগ্রীর ধরন বদলে যাওয়ায় বর্তমানে এ শিল্পে ধস নেমেছে। গত 15 বছরে কাঁসা পিতলের দাম বেড়েছে প্রায় 12 গুণ। এক কথায় ঊর্ধ্বমূল্যের কারণে প্রতিযোগিতার বাজারে টিকতে পারছে না তামা, কাঁসা, পিতলের শিল্প।
আমি 12-14 বছর ধরে ব্যবহার করি এবং এখনও করতেছি, চলতেছে, আবার নতুন করে কেন লাগবে আমাদের
পিতলগুলো? এইগুলো আপনার আমাদের বাংলাদেশের ঐতিহ্য দেখায় সৌন্দর্য, ব্যবহার করা যায় অনেকদিন।
তবুও পৈতৃক পেশাকে ধরে রাখার জন্য অনেকে এখনও চেষ্টা করে যাচ্ছেন।
বর্তমানে আসলে আমরা এই তামা কাঁসাটা ব্যবহার করতে পারছি না, শুধুমাত্র হয়তো কিছুটা দাম বেশি হওয়ার কারণে। এটা যদি আমরা সবসময় ব্যবহার করতে পারি তাহলে আমরা শারীরিকভাবে এবং শুধুমাত্র তাই না, পরিবেশগত দিক দিয়েও আমরা অনেক ভালো একটা সাপোর্ট পাবো।
রাজধানী ঢাকার শাঁখারীবাজার, ইসলামপুর ও মিটফোর্ডে প্রায় 10-15টি পরিবার আজও কাঁসা শিল্পের সঙ্গে জড়িত। কাঁসার নানা উপকরণের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়ে গেছে, তাই ক্রেতারা উচ্চ মূল্যে আর কিনতে চান না এসব পণ্য।
কিন্তু বর্তমানে এই তামা কাঁসার ব্যবহার এখানে ধরতে গেলে নাই এক হিসাবে। এই শিল্পটা আস্তে আস্তে একদম ধ্বংসের পথে।
বেচা কিনার আগের চেয়ে একটু কম, কেন এটার বিকল্প বিভিন্ন জিনিস বার হয়েছে, তো এই জন্য মনে হয় এটা সবাই নেয় না, যারা একটু পয়সা আছে তারাও এই জিনিসটা ব্যবহার করে আর কি।
এই জন্য সরকার এবং বেসরকারি পৃষ্ঠপোষকতা খুবই জরুরি বলে মনে করছেন বাংলাদেশের বাজার বিশ্লেষকরা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রের আসর। প্রিয়জন,
প্রিয়জন, সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর। প্রিয়জন, আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফুর রহমান। বন্ধুরা, আসরের শুরুতেই আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শোনাব। তিনি বলেছেন, জ্ঞান হচ্ছে পৃথিবীতে আল্লাহর গচ্ছিত সম্পদ এবং জ্ঞানীরা হল তার তত্ত্বাবধায়ক। তাই যে তার জ্ঞান অনুযায়ী কাজ করল সে তার আমানত যথাযথভাবে ফিরিয়ে দিল।
আমরা সবাই জ্ঞান অনুযায়ী আমল করার চেষ্টা করব, এ কামনায় নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসলে প্রথম মেইলটি পাঠিয়েছেন কুমিল্লার মনোহরগঞ্জের নীলকান্ত সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর নাজমা বেগম। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানের প্রতিদিনকার সান্ধ্য অধিবেশনের নিয়মিত শ্রোতা আমি। সপ্তাহের 7 দিনই সংবাদ এবং নিয়মিত পরিবেশনাগুলোর পাশাপাশি অনেক বৈচিত্র্যপূর্ণ অনুষ্ঠান থাকে, এগুলো থেকে জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করছি।
এরপর তিনি লিখেছেন, ২৪শে অক্টোবর তারিখে দৃষ্টিপাত অনুষ্ঠানে প্রচারিত শব্দ দূষণ নিয়ে প্রতিবেদনটি ছিল অনেক গুরুত্বপূর্ণ। শব্দ দূষণ থেকে পরিত্রাণের উল্লেখিত উপায়সমূহ অনেক কার্যকর বলে মনে হয়েছে। এছাড়া ইমাম হাসান আসকারি আলাইহিসালামের জন্মদিন উপলক্ষে আলোচনাটি অত্যন্ত ভালো লেগেছে। অজানা তথ্য জেনেছি অনুষ্ঠানটির মাধ্যমে। সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ায় রেডিও তেহরানের সংশ্লিষ্ট সবাইকে এবং শ্রোতা বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
বোন নাজমা বেগম, নিয়মিত অনুষ্ঠান শোনার পাশাপাশি প্রথম ইমেইলটির জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি মাঝেমধ্যে আপনার ইমেইল পাব। বাংলাদেশের পর ভারত থেকে আসা একটি মেইল চেক করছি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে এটি পাঠিয়েছেন এস এম নাজিমুদ্দিন। পশ্চিমা গণমাধ্যমের স্বরূপ উন্মোচন বিষয়ক নতুন ধারাবাহিক আলোচনা ঘটনার নেপথ্যে শোনার অনুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ২১ অক্টোবর রেডিও তেহরান বাংলা অনুষ্ঠানমালায় একটি নতুন অনুষ্ঠানের সংযোজন হল। ঘটনার নেপথ্যে নামের ধারাবাহিক অনুষ্ঠানের প্রথম পর্বে চমৎকার একটি দৃষ্টান্তের উপস্থাপনার মাধ্যমে পাশ্চাত্যের মিডিয়ার স্বরূপ উন্মোচন করা হয়েছে বলে আমি মনে করি। এমন সময় উপযোগী নতুন ধারাবাহিকের প্রত্যেকটা পর্বে পাশ্চাত্যের মিডিয়া প্রোপাগান্ডার মুখোশ উন্মোচনে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা রাখি। রেডিও তেহরানের এমন একটি চমৎকার ও বাস্তবোচিত অনুষ্ঠান সংযোজনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জানাই আন্তরিক অভিনন্দন।
রেডিও তেহরানের নতুন ধারাবাহিক অনুষ্ঠান ঘটনার নেপথ্যে শোনার পর তাৎক্ষণিক মতামত জানিয়ে ইমেল করায় নাজিমুদ্দিন ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। রেডিও তেহরানে সম্প্রতি শেষ ত্রাণকর্তা শিরোনামে আরেকটি ধারাবাহিক অনুষ্ঠান শুরু হয়েছে। ইমাম মাহদি আল ইসলামের আগমন বা পুনরাবির্ভাব সংক্রান্ত এই ধারাবাহিকটি সম্পর্কে মতামত জানিয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহাদত হোসেন। তিনি লিখেছেন, ২২ অক্টোবর রোববার থেকে শুরু হওয়া নতুন ধারাবাহিক অনুষ্ঠান শেষ ত্রাণকর্তা আমরা অত্যন্ত আগ্রহভরে শুনলাম। দারুণ ভালো লেগেছে অনুষ্ঠানটি। আমরা মনে করি এটি একটি সময় উপযোগী অনুষ্ঠান এবং হতাশাগ্রস্ত মুসলমানদের অনুপ্রেরণা ও সাহস জোগাবার মতো অনুষ্ঠান, কেননা পুরো মানব জাতি অধীর আগ্রহে শেষ ত্রাণকর্তা অর্থাৎ ইমাম মাহদি আল ইসলামের আগমনের অপেক্ষায় আছেন। তিনি কবে আসবেন, কখন আসবেন, কিভাবে আমাদের উদ্ধার করবেন, এসব বিষয়ে আমাদের অসীম আগ্রহ রয়েছে। আশা করি চলতি ধারাবাহিকটি আমাদের সেসব প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে।
ভাই শাহাদাত হোসেন, ধারাবাহিকটি শুনতে থাকুন, আশা করি আপনি সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর হ্যাঁ, তাৎক্ষণিক মতামত জানানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামারি থেকে মোহাম্মদ ফেরদৌস হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি IRIB ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সহ অর্থ সম্পাদক। ফেরদৌস ভাই লিখেছেন, আমি দীর্ঘদিন থেকে রেডিও তেহরানের নীরব শ্রোতা, তবে আর নীরব থাকতে পারলাম না। আপনাদের সকল অনুষ্ঠানই খুব ভালো লাগে। কোরআনের আলো এবং স্বাস্থ্য কথা সপ্তাহে দুই দিন করা যায় কিনা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
ভাই ফেরদৌস হোসেন, কোরআনের আলো এবং স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি যে আপনার খুব ভালো লাগে তা আপনার প্রস্তাব থেকেই বুঝতে পেরেছি, কিন্তু সপ্তাহে দুদিন অনুষ্ঠানগুলো প্রচার করা আপাতত সম্ভব নয় ভাই। তো নীরবতা ভেঙে চিঠি লিখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুপি থেকে মোহাম্মদ হাফিজুর রহমান পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, দখলদার বাহিনীর আগ্রাসী তৎপরতার মাধ্যমে ইহুদিবাদে ইসরায়েল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে অপরাধ যজ্ঞ দীর্ঘদিন ধরে করে চলেছে তার সবিস্তার খবর, বিশ্লেষণ ও প্রতিবেদন প্রতিনিয়ত আমাদের জানিয়ে চলেছে রেডিও তেহরান। গাজার ফিলিস্তিনিদের সত্য কাহিনী তুলে ধরা রেডিও তেহরানের বলিষ্ঠ পদক্ষেপ। রেডিও তেহরান একদিকে যেমন অসহায় ও আর্ত মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর, অপরদিকে ইহুদিবাদী জালিম মার্কিন তাঁবেদারির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ। এমন সাহসিকতার পরিচয় বর্তমানে পাওয়া খুবই কঠিন। রেডিও তেহরান না শুনলে ফিলিস্তিনিদের বিরোচিত অভিযানের কাহিনী বিশ্বের কাছে অজানাই থেকে যেত। সব দিক থেকেই ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার ভূমিকা মনে রাখার মতো।
ভাই হাফিজুর রহমান, ফিলিস্তিন ইস্যুতে রেডিও তেহরানের ভূমিকা আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। আশা করি আবারও লিখবেন। আসরের পরের মেইলটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার আকন্দের বাইত থেকে, আর পাঠিয়েছেন দিঘি বেতার শ্রোতা সংঘের সভাপতি মোবারক হোসেন ফোনি। তিনি এই মেইলে কেবল একটি প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন ইরানে মাইকে উচ্চ স্বরে আজান দেয়া হয় কিনা।
না ভাই, ইরানের মসজিদগুলোতে উচ্চ স্বরে আজান দেয়া হয় না। এখানকার মসজিদগুলোতে নিয়ন্ত্রিত শব্দে আজান দেয়া হয়, যাতে কেবল আশপাশের মুসল্লিরা শুনতে পারেন। ইরানি আলেমরা মনে করেন অতিরিক্ত শব্দে শিশু, বয়স্ক মানুষ এবং রোগীদের সমস্যা হতে পারে। কেবল আজান নয়, কোনো ধর্মীয় অনুষ্ঠান উচ্চ শব্দে প্রচারের কারণে যদি আশপাশের মানুষ বা প্রতিবেশীরা বিরক্ত বোধ করেন তাহলে তাও প্রচার করা যাবে না।
ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি থেকে দেবাশিস গৌ পাঠিয়েছেন এবারে মেইলটি। তিনি লিখেছেন, 18 অক্টোবর স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমার অনুরোধে মানসিক রোগ সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনায় অনেক অজানা গুরুত্বপূর্ণ বিষয় জেনে উপকৃত হলাম। খুব সুন্দরভাবে অনুষ্ঠানটি উপস্থাপিত হলো, এজন্য ধন্যবাদ। এছাড়া 17 অক্টোবর প্রচারিত কোরআনের আলো অনুষ্ঠান ভালো লেগেছে বলে তিনি চিঠিতে উল্লেখ করেছেন।
ভাই দেবাশিস গোপ, স্বাস্থ্য কথা ও কোরআনের আলো অনুষ্ঠান সম্পর্কে মতামত জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কথা বলব এক বাংলাদেশি শ্রোতার সঙ্গে, যিনি সম্প্রতি ইরান সফরে এসেছিলেন। প্রথমেই তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ জুলফিকার আলী লিটন। আমি রূপালী ইনস্যুরেন্সের DMD, আর ঢাকায় 12 নম্বরে ইমাম জাফর সাদ হোস্টেলের পরিচালক।
ভাই মোহাম্মদ জুলফিকার আলী লিটন, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সঙ্গে আপনার পরিচয় কবে এবং কিভাবে হলো?
রেডিও তেহরানের সাথে পরিচয় আসলে 84 থেকে। তখন আমার বাবা রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনত এবং আমাকে সাথে বসিয়ে বিভিন্নভাবে এই বিপ্লবের বিষয়গুলোকে জানার জন্য আমাকে বসে বসে শোনাইত।
আপনি 1984 সাল থেকে অনুষ্ঠান শুনছেন, তো কোন কোন বৈশিষ্ট্যের কারণে আপনি এত দীর্ঘ সময় ধরে রেডিও তেহরানের সঙ্গে আছেন?
সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো রেডিও তেহরানের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা এবং রেডিও তেহরানের যে শিক্ষামূলক যে অনুষ্ঠানগুলো, এই বাচ্চা থেকে আরম্ভ করে বয়স্কদের পর্যন্ত যে শিক্ষামূলক যে বৈশিষ্ট্যটা আছে, এইটা একটা অনন্য বৈশিষ্ট্য যেটা অন্য সংবাদ মাধ্যম থেকে আমরা পাই না। অন্য সংবাদ মাধ্যম অনেকটা এক পেশে বায়াসড করার মতন খবর প্রচার করে।
লিটন ভাই, আপনি 2 দশক আগে একবার ইরানে এসেছিলেন, এবার আবারও কাছ থেকে ইরানকে দেখলেন, তো 20 বছর আগের ইরানের সঙ্গে বর্তমান ইরানের কি ধরনের পার্থক্য লক্ষ্য করলেন?
বলতে গেলে অনেক উন্নতি আমি দেখতে পাচ্ছি, যদিও তাদের আমেরিকান স্যাংশনের মধ্য দিয়ে চলতে হয়, তারপরেও তাদের অন্যান্য বিষয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি এবং মেডিকেল সায়েন্স, তারপরে হলো টেকনোলজিক্যাল সায়েন্সের দিক দিয়ে ইরানকে আগের থেকে অনেক বেশি অগ্রসর বলে আমার মনে হচ্ছে।
ভাই জুলফিকার আলী লিটন, সবশেষে জানতে চাইব, বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে ইরানের ভূমিকাকে আপনি কিভাবে দেখছেন?
আসলে যদি কেউ ইরানের শাসন ব্যবস্থা তথা ইসলামিক শাসন ব্যবস্থা যদি কেউ ডিপলি স্টাডি করবে, তারা এটার মধ্যে দেখতে পাবে যে এটার মধ্যে যেমন সুবিচার, নীতি নৈতিকতা এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে একটা জাতিকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং সেই জাতিকে কিভাবে লিড করে সাম্রাজ্যবাদী ব্যবস্থার বিরুদ্ধে দাঁড় করানো যায় সেটার ইরান একটা প্রকৃষ্ট উদাহরণ।
ইরান সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগলো। আপনার কাছ থেকে আরও কিছু বিষয়ে জানবো প্রিয়জনের অন্য কোনো আসরে। আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য জুলফিকার আলী লিটন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায় রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir।
সাক্ষাৎকারের পর এবার ক্লাব কার্যক্রমের একটি খবর। এটি পাঠিয়েছেন IRIB ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাস্টার। সবাইকে প্রীতিমাখা, ভালোবাসা আর হেমন্তের সকালে শিশির স্নাত শুভেচ্ছা জানাবার পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের শ্রোতা বৃদ্ধি, শ্রোতাদের অনুষ্ঠান শুনতে এবং চিঠি লিখতে উৎসাহ প্রদান, তেহরানের লাইভ অনুষ্ঠানে ব্যাপকভাবে সম্পৃক্তকরণ, সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রভৃতি কার্যক্রমের মাধ্যমে আমাদের ক্লাবটি এগিয়ে চলেছে। ক্লাব কার্যক্রমে গতি বাড়াতে ক্লাবের প্রথম ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হয়। এতে ক্লাব সদস্যদেরকে রেডিও তেহরানের প্রতি সম্পৃক্ততা বাড়ানো, কুইজে অংশগ্রহণ করতে মনোযোগ আকর্ষণ এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। মিটিংয়ে যুক্ত হয়ে অত্যন্ত ইতিবাচক ও গঠনমূলক পরামর্শ দিয়ে উপস্থিত সবাইকে অনুপ্রাণিত করেন রেডিও তেহরানের বাংলাদেশস্থ মনিটর সুপ্রিয় আবু তাহের ভাই।
ক্লাব কার্যক্রম সম্পর্কে অবহিত করাই ভাই আব্দুল কুদ্দুস মাস্টার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কুষ্টিয়া জেলার খাদিমপুর বাজার থেকে মোখলেসুর রহমান পাঠিয়েছেন বেশ কিছু মেল। তিনি প্রায় প্রতিদিনই একটি করে মেল পাঠাচ্ছেন। 24 অক্টোবর পাঠানো মেইলে তিনি লিখেছেন, ইমাম আসকারি আল ইসলামের শুভ জন্মদিন উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠানটি এবং ইমামের কিছু মূল্যবান বাণী শুনে দারুণভাবে মুগ্ধ হয়েছি। কথাবার্তা অনুষ্ঠানে ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রপত্রিকার শিরোনাম ও বিশ্লেষণ শুনে পেপার পড়ার স্বাদ ঘোলে মিটালাম।
আমাদের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে ভালো লাগার অনুভূতি প্রকাশ করে চিঠি লেখায় মোখলেসুর রহমান ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের আসরের শেষ মেলটি এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর থানার জোনাই ডাঙ্গা থেকে, আর পাঠিয়েছেন ফারুক আহমেদ। তিনি লিখেছেন, গত 16 অক্টোবর চিঠিপত্রের আসর প্রিয়জনে সেপ্টেম্বর মাসের শ্রেষ্ঠ পত্র লেখক মোহাম্মদ মোখলেসুর রহমান ভাইয়ের চিঠি থেকে পাঠ, এবং একই মাসের শ্রেষ্ঠ শ্রোতা নাজিমুদ্দিন ভাইয়ের অডিও বার্তা খুব ভালো লেগেছে। এছাড়া কথাবার্তা, সোনালি সময় পরিবেশনা আমার মন ছুঁয়ে গেছে, এজন্য বাংলা বিভাগের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
ভাই ফারুক আহমেদ, ইমেইলে মতামত জানানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, আজকের আসরও শেষ করব একটি গান শুনিয়ে। কেদোনা কেদোনা ফিলিস্তিন শিরোনামের গানটির গীতিকার ও সুরকার নাবিল আদনান, আর গেয়েছেন গাজী আনাস রওশন, ফাহিম মোহাম্মদ, নাবিল আদনান, রাসেল আহমেদ, তন্ময় এবং আমিরুল ইসলাম।
তো শ্রোতা বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন, আর আমরা বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
কেদোনা কেদোনা ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। কেদোনা কেদোনা ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। কেদোনা কেদোনা ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। কেদোনা কেদোনা ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন।
যদি ইসরায়েলের দহন তাপে পুড়ে হয় ছারখার, তবে হেব না কখনো ফিলিস্তিনে মুমিন মানবে হার। তুমি গ্রেনেডের ঝড়ে উড়াবে দালান, হতে পারে কথা সত্য, তবু ইমানদারের দীপ্ত ইমান সদা রবে জীবন্ত। তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে, সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে। তুমি হাজার হাজার লাশের সারি বিছিয়ে দিতে পারবে, সেই রক্তের নদী পাড়ি দিয়ে তবে বিজয় ফিরে আসবে।
হে ইহুদির দল, ভুলে যেও না ইসলাম হলো বিজয়ের সমাসী।
কেদোনা 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 ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। কেদোনা কেদোনা ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। কেদোনা কেদোনা ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। কেদোনা কেদোনা ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। ইমামউদ্দিন, সালাউদ্দিন, বাইবার, সোনুরউদ্দিন, ইমানের বলে বলিয়ান হয়ে নেমেছিল ময়দানে। ইতিহাসের ওই পরতে পরতে লিখা আছে যে কৃষ্ণকালীতে তাতার নাসারা কুফার সব পালিয়েছে ভীতুবনে। তবুও যদি ভুলে যাও জাতি ইতিহাসের সেই কথা, খুব সহসাই নামবে আবার গুচ্ছির কালো দিন। কেদোনা 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 ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। কেদোনা কেদোনা ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন। কেদোনা কেদোনা ফিলিস্তিন, মুসলিম হবে না বিলীন। কেদোনা কেদোনা ফিলিস্তিন, ইসলাম হবে না বিলীন।
এখন রয়েছে কথাবার্তা।
পত্র পত্রিকার বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, পত্র পত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তার আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। 30 অক্টোবর সোমবার ঢাকা ও কলকাতা থেকে প্রকাশিত বাংলা দৈনিকগুলোতে রাজনৈতিক অঙ্গনের খবরকে শীর্ষ শিরোনাম করা হয়েছে। প্রথমেই কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম তুলে ধরছি। ঢাকার শিরোনাম, ঢাকার সহিংসতায় উদ্বেগ জানিয়ে সাত দেশের যৌথ বিবৃতি, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে কাজ করার আহ্বান। দৈনিক মানবজমিন, পুলিশ হত্যা, ফখরুল আব্বাস গয়েশ্বর সহ 164 জনের বিরুদ্ধে মামলা। দৈনিক যুগান্তর, এখনও সিআইডির নিয়ন্ত্রণে বিএনপির কার্যালয়। কালের কণ্ঠ, বিএনপিকে উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ। প্রথম আলো, সারাদেশের তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামাত। কালবেলা, রাতারাতি কেজিতে 10-15 টাকা বাড়ল পেঁয়াজের দাম। ডেইলি স্টার, আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দৈনিক সমকাল। এবার কলকাতার পত্রপত্রিকার শিরোনাম, মুখ্যমন্ত্রী মমতার সুরেই বিশ্বভারতীর উপাচার্যের বিরোধিতা, বিজেপি নেতাদের আনন্দবাজার। কেরলে ধারাবাহিক বিস্ফোরণে মৃত বেড়ে 3, মুখ্যমন্ত্রী বিজয়নের ডাকে সর্বদলীয় বৈঠক। দৈনিক সংবাদ প্রতিদিন, মুখ্যমন্ত্রীর বাড়িতে বাস করছেন লিপস অ্যান্ড বাইন্ডসের দুই ডিরেক্টর শুভেন্দু অধিকারী। দৈনিক হিন্দুস্তান টাইমস, সুপ্রিম কোর্টে খারিজ সিসোদিয়ার জামিনের আবেদন। দৈনিক গণশক্তি। শ্রোতাবন্ধুরা, বাংলাদেশ ও ভারতের গুরুত্বপূর্ণ পত্রপত্রিকার শিরোনামগুলো শুনলেন। এবারে বিস্তারিত, প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ঢাকার সহিংসতায় উদ্বেগ জানিয়ে সাত দেশের যৌথ বিবৃতি, এই শিরোনামে দৈনিক মানবজমিনে প্রকাশিত খবরে বলা হয়েছে, শনিবার ঢাকায় রাজনৈতিক সমাবেশ চলাকালে সহিংসতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া ও নরওয়ে সরকার। এ বিষয়ে যৌথ একটি বিবৃতি দিয়েছে এ দেশগুলোর কূটনৈতিক মিশন। ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাসের অ্যাকাউন্টে আজ সোমবার জয়েন্ট স্টেটমেন্ট ফ্রম ডিপ্লোম্যাটিক মিশনস শীর্ষক ওই বিবৃতিতে আরও বলা হয়, সহিংসতায় যারা প্রাণ হারিয়েছেন বা আহত হয়েছেন তাদের প্রতি আমাদের সহমর্মিতা। একই সঙ্গে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে কাজ করার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ কনস্টেবল মোহাম্মদ আমিরুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ 164 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শনিবার গভীর রাতে পল্টন থানায় এ মামলা করেন গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের এসআই মাসুক মিয়া। খবরটি দৈনিক যুগান্তরে প্রকাশিত হয়েছে। এদিকে দৈনিক কালে কণ্ঠ লিখেছে, নয়াপল্টনের বিএনপির কার্যালয় এখনও অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। ডু নট ক্রস ক্রাইম সিন লেখা হলুদ টেপ দিয়ে কার্যালয়ের তিন দিক ঘিরে রাখা হয়েছে। দুই প্রান্তে এক স্তরের পুলিশ অস্ত্র হাতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। কার্যালয়ের কলাপসিকল গেটে তালা লাগানো হয়েছে। পুলিশ কর্মকর্তারা জানান, বিএনপির অফিস এখনও সিআইডির ক্রাইম সিন ইউনিটের নিয়ন্ত্রণে, এখানে তাদের তদন্ত কাজ চলছে। বিএনপিকে উঠে দাঁড়ানোর সুযোগ দেবে না আওয়ামী লীগ, এই শিরোনামে প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন লেখা হয়েছে। ভোটের আগে বিএনপিকে আর উঠে দাঁড়ানোর সুযোগ দিতে চায় না আওয়ামী লীগ। ক্ষমতাসীন দলটির নীতি নির্ধারকেরা মনে করেন, 28 অক্টোবর শনিবারের সংঘাতের পর বিএনপি আবারও ঘুরে দাঁড়ালে আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে করা যাবে না, ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দলীয়ভাবে আওয়ামী লীগ দুই দিক থেকেই কঠোরভাবে বিএনপির উপর চাপ প্রয়োগ করা হবে। আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায় থেকে এ মনোভাব জানা গেছে। এদিকে দৈনিক কালবেলা জানিয়েছে, সারা দেশে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটি আগামী 31 অক্টোবর এবং 1-2 নভেম্বর সারা দেশে সড়ক, রেল এবং নৌপথ অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। আজ সোমবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম এক বিবৃতিতে এই কর্মসূচি ঘোষণা করেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সংক্রান্ত খবরে ডেইলি স্টার লিখেছে, ভারত প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য 800 মার্কিন ডলার নির্ধারণ করার পর গতকাল বাংলাদেশের পাইকারি এবং খুচরা বাজারে পেঁয়াজের দাম বেড়েছে। ব্যবসায়ীরা জানান, উচ্চ মূল্যস্ফীতির কারণে গত এক বছরে দেশের মানুষের ক্রয় ক্ষমতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে, তার উপর এই সিদ্ধান্ত ভোক্তাদের উপর অতিরিক্ত চাপ প্রয়োগ করবে। এদিকে দৈনিক সমকাল জানিয়েছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বাজারে আলু সরবরাহ বৃদ্ধি এবং বাজার দর স্থিতিশীল রাখতে আলু আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শ্রোতা বন্ধুরা, এবার ভারতের বাংলা দৈনিকগুলোর বিস্তারিত তুলে ধরছি। মুখ্যমন্ত্রী মমতার সুরেই বিশ্বভারতীর উপাচার্যের বিরোধিতা বিজেপি নেতাদের, এই শিরোনামের খবরে আনন্দবাজার লিখেছে, শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্য কেন্দ্র বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ইউনেস্কো স্বীকৃতি দেওয়ার পরে বিশ্বভারতী কর্তৃপক্ষ যে ফলকটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে বসিয়েছেন সেটিকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূলের বিরল ঐক্য দেখা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ওই ফলকের বিরোধিতা করেছিলেন। তার সুরেই সুর মিলিয়ে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে আক্রমণ করতে শুরু করেছেন রাজ্যের বিজেপি নেতারা। রোববার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে উপাচার্যের বিরোধিতা শোনা গিয়েছিল। সোমবার কড়া ভাষায় বিদ্যুতের সমালোচনা করলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক তথা বীরভূমের নেতা অনুপম হাজরা। হিন্দুস্তান টাইমস লিখেছে, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে থাকছেন লিপস অ্যান্ড বাউন্ডসের দুই ডিরেক্টর, তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। রবিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর বাড়িতে এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইপোর বাড়িতে মুখ্যমন্ত্রীর বাড়ির মতো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বলে তার দাবি। দুর্নীতিকাণ্ডে জামিন পেলেন না দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সুপ্রিম কোর্ট সোমবার দিল্লির আবকারি দুর্নীতি মামলায় তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। এদিন আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, 338 কোটি টাকার দুর্নীতি পরোক্ষভাবে প্রমাণিত। আদালতের পক্ষ থেকে আরও উল্লেখ করা হয়েছে যে আগামী 6 থেকে 8 মাসের মধ্যে তদন্ত শেষ করা হবে। বিচারপতি সঞ্জীব খান্না এবং এস ভি এন ভাট্টির বেঞ্চ জানিয়েছে, তদন্ত ধীর গতিতে চলতে থাকলে সিসোদিয়া 3 মাস পরে আবার জামিনের আবেদন করতে পারবেন। খবরটি দৈনিক গণশক্তিতে প্রকাশিত হয়েছে। শ্রোতবন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছে। কথা হবে আবারও আগামী আসরে।
এবার সংক্ষিপ্ত সংবাদ। ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে বলেছেন, তার দেশের বিমান বাহিনী বিরতিহীনভাবে নানা অভিযান চালাতে সক্ষম। ইরানের দেফা প্রেস নামে একটি সংবাদ মাধ্যমকে দেখ সাক্ষাৎকারে তিনি একথা বলেন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ব্লাড ব্যাংক আগামী সপ্তাহে খালি হয়ে যাবে। মধ্য গাজার আল-আকসা শহীদ হাসপাতালের ম্যানেজার এই সতর্কবার্তা দিয়েছেন। যুক্তরাষ্ট্রের পর কানাডা এবার দখলদার ইসরায়েলের জন্য বিশেষ বাহিনী পাঠিয়েছে। ফিলিস্তিনের হামাস জানিয়েছে, প্রতিরোধের মুখে গাজা শহর উপকণ্ঠ থেকে ইসরায়েলি ট্যাঙ্ক ও বুলডোজারগুলো ফিরে যেতে বাধ্য হয়েছে। দখলদার ইসরায়েলের প্রতি ইরানের হুঁশিয়ারি, গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যা অব্যাহত থাকলে যুদ্ধের নতুন ফ্রন্ট খোলা হবে। লেবাননের হিজবুল্লাহ নেতা সাফিউদ্দিন বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর হাতেই দখলদার ইসরায়েলের ইতিহাসের কবর রচিত হবে। এবং বিএনপি জামাতের মহাসমাবেশ ইস্যুতে কূটনীতিকদের ব্রিফ করলেন পররাষ্ট্রমন্ত্রী, বলেন বিএনপি জামাত সহিংসতার পথ বেছে নিয়েছে। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন কামনায়। খোদা হাফেজ।
Tehran ne khosum. Irani Islamakan Hanrapetutyan Zayni Hayeren Radio Jamnek lsum.